কথাবার্তা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, 20 জুন রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। হেফাজতের ঘাঁটিতে দলীয় সাংসদ না থাকায় আওয়ামী লীগে হতাশা, প্রথম আলো। জুলাইয়েও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, এবারও হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা, ইত্তেফাক। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না, বললেন কাদের, কালের কণ্ঠ। যুগান্তরের শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকা মানে মানুষের সেবা করার সুযোগ, ওষুধ একটাই, মানব জমিনের সেবা। আরেক হুমকির মোকাবেলা করতে যাচ্ছে বিশ্ব, আসছে ভয়াবহ মহামারী খরা, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম। রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্যের, সোমবার হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি, আনন্দবাজার পত্রিকা। আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের জোট হয়নি, মোদি বিরোধী মুখ মমতাই, মত অধীর রঞ্জনের। আজকাল করোনায় মৃতের সংখ্যা চাপার চেষ্টা করছে একাধিক রাজ্য, কেন্দ্রের হুঁশিয়ারির মুখে ডাক্তাররা, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঢাকার মিরপুর 9 নম্বর সেকশনে 11,834 কোটি টাকার জমি বেহাত, এটি দৈনিক প্রথম আলো অনলাইনের একটি শিরোনাম। কিভাবে এত জমি বেদখল হলো, এখানে সরকারের করণীয়?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরের 9 নম্বর সেকশনে বিপুল পরিমাণ জমি সরকারের বেহাত হয়েছে বলে দৈনিক প্রথম আলো যে খবর পরিবেশন করেছে, খবরটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, এই জমির পরিমাণ কিন্তু 2-1 বিঘা, 2-1 শতক নয়, 2-1 একরও নয়, সেটি 874 একর। 874 একর মানে খুব সাধারণ কোনো বিষয় নয়, যার মূল্য হচ্ছে প্রায় 12,000 কোটি টাকা। এই যে বিপুল পরিমাণ সম্পদ, সরকারি সম্পদ সরকারের হাতে থাকলো না এবং এটি প্রভাবশালী মহলের দখলে চলে গেল, এবং এই প্রভাবশালী মহলটা হচ্ছে মূলত সরকারি ছত্রছায়ায় থাকা লোকজন, সেটি এই সরকারের আমলের শুধু না, আগে যারা ছিল সরকারের ছত্রছায়ায়, সরকারের কাছের যারা, তারাই মূলত এই ধরনের দখল কাজের সাথে জড়িত। তাদের পক্ষেই সম্ভব হয় শুধুমাত্র এই ধরনের বিপুল পরিমাণ সম্পদ কব্জা করা। সমাজের সাধারণ কোনো মানুষের পক্ষে এরকমের সরকারি সম্পত্তি দখল করে নেওয়া বা ভোগ দখল করা সম্ভব নয়। এবং এরা সরকারি লোকজনকে অর্থবিত্ত থেকে শুরু করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ম্যানেজ করে রাখে। এই ম্যানেজ করার ফলে সরকার বৃহত্তরভাবে বিপুল পরিমাণ সহায় সম্পত্তি থেকে বঞ্চিত থাকে, যা মূলত দেশের জনগণ এর মালিক। আমি মনে করি এই বিপুল পরিমাণ সম্পত্তি যদি সরকারের হাতে তথা জনগণের মালিকানায় ফিরিয়ে আনতে হয়, তাহলে দল নিরপেক্ষভাবে কঠোর অভিযান চালাতে হবে। প্রকৃতপক্ষে যারা দখল করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিতে হবে, এবং তাদের বিরুদ্ধে যদি মামলা মোকদ্দমা, জেল জরিমানার প্রশ্ন আসে তাও করতে হবে, তবেই এই জমি উদ্ধার সম্ভব।
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়েদ ইব্রাহিম রাইসি বিজয়ী হয়েছেন, কিভাবে দেখছেন তার বিজয়কে?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানে ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, এবং তার ফলাফল গতকাল ঘোষিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ভূমিধস বিজয় লাভ করেছেন সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি ব্যক্তিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে। তিনি ইরানের বিচার বিভাগের প্রধান ছিলেন। বিচার বিভাগ হচ্ছে দেশের যে তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ তার একটি, সেই একটি বিভাগের প্রধান ছিলেন, এবং তিনি তার আগে আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একটা সময় তিনি সম্ভবত ইমাম রেজার মাজারের দায়িত্বশীলও ছিলেন যতদূর আমি জানি। তো সামগ্রিকভাবে তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব, বিরাট বড় আলেম, এবং তিনি নবী বংশের একজন ব্যক্তি, সাইয়েদ মানুষ। তিনি ইসলামী বিপ্লবের একনিষ্ঠ সমর্থক বিপ্লব পন্থী লোক, তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে তিনি কঠোর পরিশ্রমী এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবেন, যাদের মূল মন্ত্র হবে বিপ্লবকে উচ্চে তুলে ধরা। আপনি এরই মধ্যে মনে হয় খবর পেয়েছেন যে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে সাইয়েদ ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার কারণে। ইসরায়েলের ভেতরে যখন অস্বস্তি জন্ম নেয়, তখন বুঝতে হবে যে এই ব্যক্তি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে, তার মানে আলটিমেটলি মুসলমানদের স্বার্থের পক্ষে। তো যখন মুসলমানদের স্বার্থের পক্ষে, তাহলে তখন তাকে ইসলামের পক্ষে এবং ইরানের বিপ্লবের পক্ষে একনিষ্ঠভাবে কাজ করতে দেখব আমরা, সে কথা আমরা বলতেই পারি। সামগ্রিকভাবে ইরানে সাইয়েদ ইব্রাহিম রাইসির এই বিজয়কে গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হচ্ছে। তার সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনির ব্যক্তিগত সম্পর্কও যথেষ্ট ঘনিষ্ঠ বলে আমরা জানি, এবং দুইজনই উঁচু দরের আলেম। সবকিছু মিলে ইব্রাহিম রাইসির এই বিজয়ের ফলে ইরানের জনগণ একটি ভালো প্রশাসন আশা করবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইব্রাহিম রাইসির পক্ষে সুন্দর দুর্নীতিমুক্ত একটি নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা সম্ভব। তিনি সেই যোগ্যতা রাখেন, সেই অবস্থা তার আছে। সবশেষে আমি ইব্রাহিম রাইসিকে এবং জনগণকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাব।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্যের, সোমবার হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি। আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে, ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য গতকাল। সোমবার শুনানি হবে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। তা নিয়ে গত মাসে হাইকোর্টে জনস্বার্থে মামলা হয়। এ বিষয়ে হাইকোর্ট একটি কমিটি গঠন করে এবং 3,000-এর বেশি অভিযোগ জমা পড়ে। বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের কড়া সমালোচনা করে, অথচ রাজ্য প্রথম থেকে তা স্বীকারই করেনি। আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের জোট হয়নি। মোদি বিরোধী মুখ মমতাই মত অধীরের আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, একুশের ভোটে আইএসএফ এর সঙ্গে কংগ্রেসের মতবিরোধ ছিল। আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ভোটের পর ফলাফলে দেখা গেল আইএসএফ মাত্র একটি আসন পেয়েছে, আর ভোটে বিপর্যয়ের জন্য আইএসএফকেই দোষারোপ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল ভোট পরবর্তী বিশ্লেষণে কার্যত স্বীকার করে নিয়েছেন তিনি, মোদি বিরোধী মুখ হিসেবে মানুষ মমতা ব্যানার্জিকেই বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, মানুষ বিশ্বাস করেছেন যে মোদিকে ঠেকাতে পারে একমাত্র মমতাই। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।